বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রেমিটেন্স আহরণে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শীর্ষ দেশের মধ্যে রয়েছে, এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
রেমিটেন্স আহরণের ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।
সীমান্তে মাদক ও সন্ত্রাস রুখতে একমত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।
সীমান্তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহযোগিতা করতে একমত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।
ভারতে নরেন্দ্র মোদীকে নিয়ে নির্মিত ছবি প্রদর্শনী বন্ধ করল, সে সম্পর্কে রিপোর্ট।
নির্বাচন কমিশন PM নরেন্দ্র মোদী চলচ্চিত্রের প্রদর্শন ভোট শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।
তবে আজকে নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ভারতের লোকসভা নির্বাচন। তবে সবার আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। মনে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পঞ্চমবারের মতো সেদেশের ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। কড়া প্রতিদ্বন্দ্বিতামূলক সংসদ নির্বাচনের ফলাফলে আজ বুধবার দেখা যাচ্ছে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তাদের ডানপন্থী মিত্ররা জোট সরকার গঠনের জন্য একটা ভালো অবস্থানে রয়েছে। 97% ব্যালট গণনার পর লিকুদ পার্টি সাবেক সামরিক প্রধান বেনি গ্যান্টসের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সমপর্যায়ে এসে গেছে। ইসরায়েলি সংসদ কেনেসেটে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের জন্যে জোট গঠন জরুরি হয়ে পড়েছে। মনে করা হচ্ছে 120 সদস্য বিশিষ্ট সংসদে লিকুদ পার্টি এবং তার সহযোগীরা মিলে 65টি আসন পেতে পারে। ভোট শেষ হবার কয়েক ঘন্টা পরই উভয় দল বিজয় দাবি করে। এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই বাহ্য বিজয়কে ওই অঞ্চলে শান্তির ভালো লক্ষণ বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বুধবার দ্বিতীয় দিনের মতো বিধায়কদের সামনে সাক্ষ্য দিতে ক্যাপিটল হিলে উপস্থিত হয়েছেন। গতকাল তিনি 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদন থেকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন যে তিনি কোনো কোনো বিষয় মুছে দিয়ে এক সপ্তাহের মধ্যেই ওই নথি প্রকাশ করতে পারেন। সেনেটের বাজেট অনুমোদন কমিটিতে তিনি তার বিভাগের 2020 সালের বাজেট নিয়ে কথা বলবেন বলে কথা আছে। সেটাই ছিল প্রতিনিধি পরিষদে মঙ্গলবারের অধিবেশনে তাঁর সাক্ষ্য দেওয়ার ব্যাপার, কিন্তু বিশেষ কৌঁসুলির রিপোর্টের সারাংশ প্রকাশ করার পর যেহেতু এটাই ছিল তাঁর প্রতিনিধি পরিষদে প্রথম বক্তব্য প্রদান, তিনি ডেমোক্রেটদের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হন। তারা বলেন যে ওই তদন্ত সম্পূর্ণ উপসংহার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করতে তিনি ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করেছেন। প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারপারসন নিটা লোই বলেন যে বারের সারসংক্ষেপে প্রেসিডেন্টের জন্য সম্ভাব্য সবচেয়ে অনুকূল উপসংহার টানা হয়েছে এবং এর ফলে জবাব নয় আরও প্রশ্নের সূত্রপাত হয়েছে। নিউ ইয়র্কের ওই ডেমোক্র্যাট আরও বলেন যে অ্যাটর্নি জেনারেলের চিঠি যতটা আকর্ষণীয় তার চাইতে অনেক বেশি সন্দেহজনক। তিনি তাঁকে যত শীঘ্র সম্ভব এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার কথা বলেন। গতকাল যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সেনেটের ক্রিস্টোফার মাফি এবং USAID-র প্রশাসক অ্যাম্বাসেডর মার্ক গ্রিনের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের পদস্থ কর্মকর্তা এবং সেনেটরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় প্রধানত আলোকপাত করা হয় রোহিঙ্গা বিষয়ে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনেটর ক্রিস্টোফার মার্ফির সঙ্গে বৈঠকে ডক্টর মোমিন বলেন যে কংগ্রেসের উভয় কক্ষে যদি এরকম প্রস্তাব পাশ করা হতো যেখানে মিয়ানমারের সেই সব অপরাধী ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হতো যারা সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, তবে তা অত্যন্ত কার্যকর হতো। তিনি বলেন 1990-এর দশকে মিয়ানমার কর্তৃপক্ষ যখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তখন তারা কিছু রোহিঙ্গাকে ফেরত নিয়েছিল। USAID-র প্রশাসকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের বস্তুগত সহায়তা এবং রাজনৈতিক সমর্থন প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মিয়ানমার সমস্যা সৃষ্টি করেছে যারা, তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে। সীমান্তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহযোগিতা করতে একমত হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার। মঙ্গলবার মিয়ানমারের রাজধানী ন্যাপিদেতে এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বৈঠকে মিয়ানমারে পজিন্দুরের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মিও থান। অন্যদিকে বাংলাদেশের 11 সদস্যের পজিন্দুরের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। মিয়ানমারের পক্ষে উপস্থিত ছিলেন 17 সদস্যের প্রতিনিধি দল। জেনারেল মিও থান বলেছেন, বৈঠকে পারস্পরিক সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়েছে এবং এসব খাতে সহযোগিতা করতে একমত হয়েছে উভয় পক্ষ। এছাড়া সীমান্ত প্রহরী বা বর্ডার গার্ডদের উপর যে কোনো হামলার রিপোর্ট তাৎক্ষণিকভাবে আঞ্চলিক কমান্ডার অথবা ব্যাটালিয়ান কমান্ডারকে অবহিত করতে রাজি হয়েছে দুই দেশ। আন্তঃসীমান্ত বিষয়ক অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য বিনিময় করবে বাংলাদেশ ও মিয়ানমার। ওই বৈঠকে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানোর কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে সীমান্ত এলাকার সামাজিক অর্থনৈতিক উন্নতির প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তাছাড়া যেসব অপরাধীর সাজা ভোগ শেষ হয়েছে তাদেরকে ফেরত দিতে এবং স্থল সমুদ্রপথে যৌথ টহলের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এ নিয়ে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে অক্টোবরে বাংলাদেশে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
রেমিটেন্স আহরণের ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে বলে সদ্য প্রকাশিত বিশ্বব্যাংকের অভিবাসন ও রেমিটেন্স বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সালে বিশ্বব্যাপী প্রবাসীরা তাদের নিজ দেশে $689 বিলিয়ন পাঠিয়েছে, যা তার আগের বছরের চেয়ে 9% বেশি। এই বিপুল রেমিটেন্স আয়ের অর্ধেকের বেশি, অর্থাৎ $335 বিলিয়ন এসেছে শীর্ষ 10টি দেশে বলে উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে, গত বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে $15.5 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা 2017 সালে ছিল $13 বিলিয়ন। তবে উভয় বছরেই রেমিটেন্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে নবম। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী গত বছর সবচেয়ে বেশি রেমিটেন্স পেয়েছে ভারত, দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে দশম অবস্থানে রয়েছে ইউক্রেন। 2019 সালেও রেমিটেন্স প্রবাহের এই অবস্থা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে যে 2019 সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হবে ধীর, 2018 সালের মতোই হবে, তবে এবছরের শেষের দিকে এবং 2020 সালে আশা করছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে। বছরে দুবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের সর্বসাম্প্রতিক সংকলনে IMF সতর্ক করে দিয়েছে যে আশার কারণ থাকা সত্ত্বেও এমন বেশ কিছু ঝুঁকিও রয়েছে যার কারণে বিশ্ব অর্থনীতি তার সম্ভাবনা সবটুকু অর্জন নাও করতে পারে। আর এই প্রবৃদ্ধি থামানোর কারণ হিসেবে সম্ভাব্য সীমাবদ্ধতার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে সরে আসা, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক সম্পর্কের অবস্থা এবং তুরস্ক ও আর্জেন্টিনায় অর্থনীতিবিদদের পূর্বাভাস মতো অর্থনৈতিক অবস্থা আবার চাঙ্গা হয়ে উঠবে কি না সে নিয়ে সংশয়। পশ্চিমবঙ্গের CPM সম্পাদক সূর্যকান্ত মিশ্র আশা করছেন নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবে। আজ এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করা হয়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের CPM পার্টি রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, প্রত্যেকটি ভোটার যেন নির্ভয়ে ভোটদান করতে পারেন। একই সঙ্গে ভোট কেন্দ্রে নিজেদের নিরাপত্তা নিয়ে ভোটকর্মীরা যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত কমিশনের। ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করুক কমিশন। সেই সঙ্গে আসন্ন রামনবমীতে গেরুয়া সংগঠনগুলির মিছিল নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, রামনবমী আসছে, গতবারের অভিজ্ঞতা আমাদের রয়েছে, তাই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কমিশনকে অনুরোধ, কোনো রকম অপপ্রচেষ্টা হলে তাকে পরাস্ত করুন। ভোট প্রচারে ভাষার ব্যবহার নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনেই শালীনতার মাত্রা ছাড়িয়েছেন, তাদের এহেন আচরণ নিন্দনীয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের নির্বাচন কমিশন PM নরেন্দ্র মোদী শীর্ষক চলচ্চিত্রের প্রদর্শন লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী অবলম্বনে তৈরি ছায়াছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামীকাল 11 এপ্রিল, 7 দফা ভোট গ্রহণ পর্বের প্রথম দিন। যদিও ছবিটি সেন্সর বোর্ডের সার্টিফিকেট আদৌ পেয়েছে কিনা তা নিয়েই সন্দেহ আছে। আদর্শ আচরণবিধি চলাকালীন এমন একটি রাজনৈতিক ব্যক্তি তথা ভোট প্রার্থীর প্রচারমূলক ছবি দেখানো যায় না বলে এটিকে বন্ধ করার জন্য বিরোধী দলগুলি কমিশন ও আদালতের কাছে বারবার আর্জি জানালেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেষ পর্যন্ত দ্বিধা ও সংশয় ঝেড়ে ফেলে জাতীয় নির্বাচন কমিশন আজ জানিয়ে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছবির প্রদর্শন স্থগিত থাকবে, অর্থাৎ ভোট শেষ না হলে এটি কোথাও কোনোভাবেই দেখানো যাবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে, 1575 কিলোহার্টজে, আর অনুষ্ঠানটি আপনারা দেখতেও পান ফেসবুকে। আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় ভারতের লোকসভা নির্বাচন, আর সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ভারতে লোকসভা নির্বাচন। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুই বিশিষ্ট সাংবাদিক রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন কলকাতা থেকে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে।
হ্যালো ওয়াশিংটনের সকল দর্শককে শুভেচ্ছা।
আমাদের সঙ্গে আরও আছেন কলকাতায় আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী, যার একটু আগে আপনারা শুনলেন এবং তিনি নিয়মিত আপনারা তার কণ্ঠ শোনেন। দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে।
ধন্যবাদ শেগুপ্তা, আপনাকেও।
আচ্ছা, যাই হোক, আগামীকাল নির্বাচন শুরু হচ্ছে, তো আমরা শ্রোতাদের আবার জানিয়ে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকে প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই এখন যেহেতু নিশ্চয়ই সেখানে ভারতে অত্যন্ত উত্তেজনা, অনেক কিছু লোকজন খুবই উদ্গ্রীব আছেন কালকে ভোট দেবেন, আপনাদের কাছে প্রথমেই আমি জানতে চাইব দীপঙ্কর চক্রবর্তী, আপনি যদি শুরু করেন, সেখানকার কলকাতায় কিরকম উত্তেজনা দেখছেন, কিরকম প্রস্তুতি হচ্ছে?
এটা আমার মনে হয় সুমন বেশি ভালো বলতে পারবে। সুমনের কি, সুমন, এটা এটা সুমন বলুক, আমার মনে হচ্ছে সুমন বেশি ভালো বলতে পারবে, ওর সঙ্গে যোগাযোগটা বেশি আছে।
সুমন ভট্টাচার্য, তাহলে আপনি শুরু করুন।
দীপঙ্কর দা আসলে আমাদের পুরনো সহকর্মী, সেই জন্য দীপঙ্কর দা বলছেন আমি ভালো বলতে পারবো। আসলে ঘটনা হচ্ছে আজকে কলকাতায় খুব একটা উত্তেজনা নেই, কারণ আজকে পশ্চিমবাংলায় যে দুটি আসনে ভোট সেটি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে অবশ্যই উত্তেজনা আছে, এবং উত্তরবঙ্গে একটু আগে পরমাশিস ঘোষরা যে প্রতিবেদনটা দিলেন, উত্তরবঙ্গে গতকালই কোচবিহারের জেলা শাসক, সরি, কোচবিহারের পুলিশ সুপারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে, এবং কোচবিহারের তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সগত আমি আপনাকে জানিয়ে রাখি, কালকে ভারতবর্ষের আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন হচ্ছে, যেমন অন্ধ্রপ্রদেশে লোকসভার 25টি আসনে এবং বিধানসভার আসনে নির্বাচন হচ্ছে, এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু এবারে ভারতবর্ষের নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণে তো বিজেপির খুব একটা ফুটপ্রিন্ট নেই, দক্ষিণে বিজেপিকে যদি মানে সরকারে যে মানে আসতে হয়, তাহলে বিজেপি কে দক্ষিণে অন্ধ্রপ্রদেশে এই মানে অন্যতম যে বিরোধী দল জগন রেড্ডি তার ওয়াইএসআর কংগ্রেস কেমন ফলাফল করবে তার দিকে তাকিয়ে থাকতে হবে।
আচ্ছা আচ্ছা, আমাদের অনেকে এখন প্রশ্ন করা শুরু করেছেন। আমাদের একজন শ্রোতা আছেন জামিল, হ্যালো বলুন।
আমার নাম মোহাম্মদ জামিল, আমি ওয়াশিংটন ডিসি এলাকা থেকে বলছি। তো আমার আজকে প্যানেলের কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই যে ভারতের নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের আগে আগে যে ঘটনাগুলি ঘটলো, বিশেষ করে গত ফেব্রুয়ারি মাসে ভারত পাকিস্তানের মধ্যে যে সীমান্ত এলাকায় যে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছিল সেটার কথাই আমি বলছি, যেখানে ভারতীয় বিমান বাহিনীর বিমানগুলো পাকিস্তানের একেবারে ভিতরে ঢুকে গিয়ে সেখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্পে বোমা ফেলে আসলো এবং যুদ্ধের সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দিল, যেটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা, বিশেষ করে যেখানে দুটো দেশই পারমাণবিক শক্তির অধিকারী। তো এই ঘটনায় আমার যেটা মনে হয় যে বিজেপি সরকার ভারতের জনগণকে তাদের সামরিক শক্তির একটা বাহাদুরি দেখাতে চেয়েছিল এই নির্বাচনের ঠিক আগে আগে, এবং এই বাহাদুরি দেখানোর মধ্যে দিয়ে তারা ভারতের জনগণের জাতীয়তাবাদী যে অনুভূতি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, এবং বিশেষ করে তাদের অর্থনৈতিক ব্যর্থতা, অর্থাৎ বিজেপি সরকার অর্থনৈতিক ব্যর্থতা এবং প্রশাসনিক ব্যর্থতা, এটাকে ঠেকে নির্বাচনে জেতার একটা চেষ্টা, আমার তাই মনে হয়। তো আজকের প্যানেল কাছে আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি মনে হয় সেটাই কি না।
অনেক ধন্যবাদ মোহাম্মদ জামিল। মোহাম্মদ জামিল ডিসিতে আছেন, সেখান থেকেই প্রশ্ন করেছেন। তো তিনি বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, অনেকেই মনে করছিল, যেহেতু তারা মনে করছে, মোহাম্মদ জামিল মনে করছেন যে বিজেপি দল এই জাতীয়তাবাদী অনুভূতিটাকে আরও চাঙিয়ে তোলার জন্যেই এই কাজটা করেছিল এবং উত্তেজনা। তো এখন আপনাদের সংবাদদাতা হিসেবে, আপনাদের বা সাংবাদিক হিসেবে আপনাদের কি মতামত? আমি প্রথমে দীপঙ্কর চক্রবর্তীর কাছে যাচ্ছি।
ধন্যবাদ। আমার মনে হয় যে উনি খুবই একটা সঙ্গত প্রশ্ন তুলেছেন এবং এটা সত্যিকারেরই খুব, এখানে যারা এই ভারতে যারা একটু ভাবনা চিন্তা করেন, একটু যারা নানা অন্যরকম ভাবে ভাবেন, শুধুমাত্র গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেন না, তাদের কাছে এই জামিল সাহেবের যে প্রশ্ন, আমি ঠিক বললাম কিন্তু নামটা জানি না,
মোহাম্মদ জামিল
প্রশ্নটা রেখেছিলেন, উনি যে প্রশ্নটা রেখেছিলেন সেটা কিন্তু অত্যন্ত সঙ্গত প্রশ্ন এবং খুব একই রকম ভাবে আমরাও খুব উদ্বিগ্ন যে যারা আমরা ভারতবাসী তাদের কাছে এই যে একটা আস্ফালন, এই যে একটা সাংঘাতিক রকম ভাবে একটা যুদ্ধ ভাব, যুদ্ধদেহী ভাব, আমাদের শত্রু পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হবে, আপাতত পাকিস্তান, কারণ চীনের সঙ্গে পারা একটু কঠিন, চীনের শক্তি তার অনেকটা বেশি, তো এই যে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হবে, এই করতে হবে, এই হ্যান পারেন না ত্যান পারেন না, এইটা তো এত দরকার ছিল না। পুলওয়ামায় যে ঘটনাটা ঘটেছে এবং তারপরে বালাকোটে গিয়ে যে যেটা ভারতীয় বিমান বাহিনী যে ওখানে গিয়ে হামলা করেছে সেটা আমরা তো চোখের সামনে দেখেছি, অন্তত পুলওয়ামার ঘটনাটা আমরা জানি যে কি হয়েছে এবং সেখানে সরকারের একটা বিরাট গাফিলতি ছিল সেটাও আমরা জানি, এত বড় গাফিলতি যে একসঙ্গে একটা এত বড় বাহিনীকে কখনোই এক জায়গা দিয়ে একটা রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ব্লান্ডার হয়েছে, কাজেই সেইটা তো ওরা বলছে না, ওরা যেটা বলছে যে এটা করেছে সুতরাং আমাদের ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই ধরনের যুদ্ধবিহীন ভাব। আর যেটা কংগ্রেসের লোকেরা বলছে, রাহুল গান্ধী যেটা বলছে যে আমাদের এখন সবচেয়ে বড় শত্রু হলো অশিক্ষা, দারিদ্র, অস্বাস্থ্য, আমরা এগুলোকে ভুলে গিয়ে কেন পাকিস্তানকে শত্রু, এই শত্রু এবার যেটা মোদী খুব সাংঘাতিক রকমের করেছেন সেটা হচ্ছে বালাকোটে যে ঘটনাটা ঘটেছে, বালাকোটে আমাদের বীর সৈনিকরা যে বোমা ফেলে এসছে তার জন্য আপনাদের একটা ভোট কি পাওয়া যাবে না, এইভাবে বলেছেন। পুলওয়ামায় যারা শহীদ হয়েছেন আমাদের জওয়ানরা, তাদের স্মৃতিতে আপনারা কি একটা ভোট দেবেন না, এইভাবে চাইছেন। এটা তো জীবনে কখনো ভারতবাসী দেখেনি, এই ধরনের নির্লজ্জ ভাবে সেনাবাহিনীকে ঢাল করে হাতিয়ার করে ভোট চাওয়া, এটা কিন্তু ভারতবাসী কখনো দেখেনি এবং এটা গণতন্ত্রে স্বীকৃত প্রথা নয়। সুতরাং এখানকার লোকেরা অত্যন্ত উদ্বিগ্ন, যারা মানে যেসব লোক সত্যিকারের ভাবনা চিন্তা করেন এবং যারা মনে করেন যে যুদ্ধটা একমাত্র পথ নয়, তাদের কাছে এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। জামিল সাহেব একদম ঠিক কথা এবং রাইট কর্ড যাকে বলে সেটাই ছুঁয়েছেন। সেগুপ্তা
অনেক ধন্যবাদ। সুমন ভট্টাচার্য, আপনার কি মতামত এই বিষয়ে?
দেখুন, আমি মনে করি ওয়াশিংটন থেকে জামিল সাহেব যেটা বলেছেন এবং কলকাতা থেকে দীপঙ্কর দা যেটা বললেন, সে দুটোই একেবারে আমি তার সাথে সহমত। আমি শুধু আপনাদের একটা জিনিস মনে করিয়ে দেবো যে এই লোকসভা নির্বাচনের আগে গত ডিসেম্বর মাসে ভারতবর্ষের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন হয় এবং সেখানে নরেন্দ্র মোদীর দল বিজেপির পরাডুবি হয় এবং তিনটি আসন মানে তিনটি রাজ্যেই কংগ্রেস জিতে আসে। এবং তারপরে কিন্তু এই পুলওয়ামার ঘটনা এবং বালাকোটের এয়ার স্ট্রাইক ইত্যাদি ঘটলো। অর্থাৎ দীপঙ্কর দা যেটা বলেছেন আমি সেটাকে একটু পরিষ্কার ভাবে ব্যাখ্যা করতে চাই। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের নির্বাচনটাকে বিজেপি একটা জায়গায় নিয়ে গেছে, সেখানে হচ্ছে বিজেপির বক্তব্য হচ্ছে দেশের জাতীয় নিরাপত্তার জন্য বালাকোটের জন্য আমাদের ভোট দাও, আর অন্যদিকে কংগ্রেসের মানে কংগ্রেসের নির্বাচনী স্লোগান হচ্ছে যেটা রাহুল গান্ধী ইতিমধ্যেই সামনে এনেছে, ন্যায়। অর্থাৎ আমার যারা সমাজে যারা উইকার সেকশন, যারা 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 দারিদ্র সীমার নিচে রয়েছে, আমি তাদের কাছে সোশ্যাল ওয়েলফেয়ার পৌঁছে দেব, আমি তাদের কাছে মাসে 6,000 টাকা করে দেব, বছরে মোট 72,000 টাকা, আমি আমার জিডিপির থেকে 3,50,000 কোটি টাকা বছরে খরচ করব উইকার সেকশনের জন্য। আর অন্যদিকে নরেন্দ্র মোদীর পুরো ইলেকশন ক্যাম্পেইনটাই দাঁড়িয়ে আছে কিন্তু এই উগ্র জাতীয়তাবাদের উপর। এবং যেহেতু আপনি ওয়াশিংটন থেকে কথা বলছেন সগুপ্তা, আমি আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দেবো। গতকাল রাত্রেই ইসরায়েলে কিন্তু নির্বাচন শেষ হয়েছে এবং সেই নির্বাচনেও ফার রাইট গ্রুপ মানে যারা নেতানিয়াহু জিতে এসেছেন, এবং নেতানিয়াহু জেতার পরে যে দুজন রাষ্ট্রনায়ক তাকে প্রথম প্রথম অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে একজন অস্ট্রিয়ার চ্যান্সেলর এবং দ্বিতীয় জন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু ওই নেতানিয়াহুর মতোই একটা উগ্র জাতীয়তাবাদ বা ফার রাইট ধারণাকে নিয়ে এই নির্বাচনের সামনে আনছেন। এবং এবং আমাদের আপনাদের মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদীর বিজেপিও বেসিক্যালি একটা হিন্দুত্ববাদী দল, যেটা বেসিক্যালি একটা মুসলিম বিরোধী ধারণাকে কিন্তু ক্রমাগত পুশ করে। আপনাকে মাথায় রাখতে হবে নেতানিয়াহুর ইসরায়েলে নির্বাচন জিতে আসাও কিন্তু আসলে ইসরায়েল প্যালেস্তাইনের শান্তি প্রক্রিয়াকে অনেকটা বিঘ্নিত করবে এবং আমরা হয়তো আবার দেখব ইসরায়েল এবং প্যালেস্তাইন উত্তপ্ত হয়ে উঠেছে। এই যে ঘৃণার রাজনীতি, সেটাকেই কিন্তু এক ধরনের নরেন্দ্র মোদীও প্রিচ করেন বা সামনে পুশ করেন।
হ্যাঁ, আমরা কিন্তু দেখছি যে বিশ্বব্যাপী অনেক দেশেই কিন্তু এই ফার রাইট বা অতি দক্ষিণপন্থীদের যে প্রভাবটা আমরা দেখছি সেটারই একটা প্রতিফলন বলবো।
একজন আপনি যদি আজকে সোশ্যাল মিডিয়া সগুপ্তা দেখেন, বিজেপির সমর্থকরা গোটা দেশ জুড়ে এটাই সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছে, দীপঙ্কর দা সহমত হবেন, যে ইসরায়েলে নেতানিয়াহু জিতে এসেছেন তাহলে ভারতবর্ষে আবার কেন নরেন্দ্র মোদী নন।
অনেক ধন্যবাদ।
আসলে এই এই জিনিসটা একদম সুমন যেটা বললো ঠিক সেই জিনিসটা একটা খুব ভালো প্রশ্ন ভালো প্রসঙ্গ তুললো যে এখন বিজেপি একটা খুব বড় এ হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করা তাদের হয়ে। এবং আজকে একটা ভালো দিক হয়েছে সুমন, সেটা তুইও জানিস, সেটা হচ্ছে যে এই যে নমো টিভি যেটা দিয়ে ওরা প্রচার চালাচ্ছিল সেই নমো টিভিটাও কিন্তু ওই পিএম নরেন্দ্র মোদীর মতন নমো টিভিটাও নির্বাচন কমিশন শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বহুদিন ধরে ওটার প্রতি একটা ছিল অভিযোগ, তো ওটাও বন্ধ করে দিয়েছে। কাজেই একটু ভাটা পড়বে এটুকু আমরা আশা করতে পারি।
অনেক ধন্যবাদ শ্রোতাদের, মনে করিয়ে দিচ্ছি যে আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের হ্যালো ওয়াশিংটন, এবং হ্যালো ওয়াশিংটন হচ্ছে আমাদের প্রতি বুধবারের নিয়মিত অনুষ্ঠান, আমাদের কল ইন শো। এবং আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ভারতে ভারতে সংসদীয় নির্বাচন। তো এবার আরেকজন শ্রোতা কল করেছেন পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থেকে। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন।
আমি সবুজ বিশ্বাস, পশ্চিমবঙ্গের জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলা থেকে বলছি।
হ্যাঁ বলুন।
ভোটের দামামা বেজে গেছে, ভারতবর্ষ একরকম তো বিগত পাঁচ বছর থেকেই উত্তাল। বিজেপি সরকার আসার পর থেকেই ভারতবর্ষ নানা রকম মানে কি বলবো পেছনের দিক দিয়ে উত্তাল। হ্যাঁ, ভারতবর্ষকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা বিশ্বের দরবারে যে ভারতবর্ষের সেই আমাদের সে একটা আগে কথা আছে যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, তো সে আর আশা আমরা আর করি না। তার কারণ ভারতবর্ষ বিজেপি সরকার দিন দিন যেভাবে ধর্মীয় রাজনীতিতে মানে আসক্ত হয়ে পড়েছে এবং তার কর্মী সমর্থকরাও কি শিক্ষিত কি অশিক্ষিত এই নিয়ে সাধারণ মানুষ থেকে ভারতবর্ষের বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, শিল্পী, সায়েন্টিস্ট সবাই কিন্তু একরকম কি বলা যায় আতঙ্কিত যে এই সরকার আবার যদি আসেন ক্ষমতায়।
সবুজ বিশ্বাস, আপনি কি আমাদের প্যানেলিস্টের কাছে কোনো বিশেষ প্রশ্ন করতে চান?
এখন প্রশ্ন আমার এইটাই জানতে, সাধারণ নাগরিক হিসাবে আমি এইটাই বলতে চাই যে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ এত বিপুল জনসমর্থন দেওয়ার পরেও তিনি পাঁচ বছরে শুধু মানুষকে প্রত্যাশা আর ভাষণবাজি শুনিয়ে চলে গেলেন, এখন কিছু করলেন না, আবার যে নির্বাচনী ইশতেহার তিনি প্রকাশ করেছেন তাতে ও সেই স্বপ্ন ছাড়া আর কিছুই নাই। এইভাবে কি তার আবার ফিরে আসা মানে সহজ বা এ হবে, আবার কি তিনি ফিরে আসতে পারবেন?
আচ্ছা আচ্ছা, আপনারা তো শুনলেন সুমন ভট্টাচার্য এবং দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্কর চক্রবর্তী, আপনার কাছে যাচ্ছি, উনি যে কথাগুলো বলছিলেন সবুজ বিশ্বাস, আপনার কি মতামত, নরেন্দ্র মোদী এত কিছুর পরেও কি ফিরে আসবেন, কি বলেন?
দেখো, এই ব্যাপারটা এটা হচ্ছে স্পেকুলেশন, যাকে মনে উনি যেটা সবুজ বিশ্বাস যেটা বললেন ওর মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, এবং আমরা যারা একটু আগেই বললাম যে যারা আমরা একটু ভাবনা চিন্তা করি, একটু অন্যরকম ভাবে ভাবি, তাদের কাছে এটা সত্যিকারেরই অসম্ভব রকমের একটা এই যে পুরো মেরুকরণ যেটাকে বলে হিন্দু মুসলমানকে আলাদা করে দেওয়া, এই হিন্দুত্ববাদীদের যে এই উদ্দেশ্যটা সেইটা চরিতার্থ করতেই মোদি আসরে নেমেছেন, এটা আমরা সকলে জানি। তিনি আবার আসবেন কিনা সেটা এখন ধরুন যারা চান মোদিকে তাদের উইশফুল থিঙ্কিং যে হ্যাঁ তিনি আবার ফিরে আসবেন, আর যারা চান না তারা ভেতরে ভেতরে ভাবছেন যে না তিনি আর ফিরতে পারবেন না, কিন্তু সেটা দিয়ে কোনো বড় কথা নয়, এটা কোনো প্রশ্নও নয়। আপনি আপনি আমি বুঝতে পারছি যে সবুজ বিশ্বাস আপনি কতটা চিন্তিত এবং উদ্বিগ্ন, আমরাও আপনার মতন চিন্তিত এবং উদ্বিগ্ন, কারণ ভারতবর্ষের এই ইতিহাসে কোনোদিন বৌদ্ধ ধর্মকে একেবারে আলাদা করে মেরুকরণ করে দেওয়া, নর্থ পোল সাউথ পোল, কুমেরু সুমেরু এইভাবে কখনো দেখা যায়নি, এবং এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় যে একটা এত বড় গণতান্ত্রিক দেশ যেটাকে আমরা ভারতের বৃহত্তম গণতন্ত্র বলে বড়াই করি, যা জনসংখ্যা নিরিখে সত্যিকারের সবচেয়ে বড় গণতন্ত্র, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং হিন্দুত্বের জিগির তুলে হিন্দুত্ববাদীরা ভোট চাইছে, এটা এটা অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা এবং গণতন্ত্র পরিপন্থী। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা রাহুল গান্ধী বললেন একটু আগে শুনুন, এবং আমিও বলেছি যে রাহুল গান্ধী বলেছেন যে আমাদের শত্রু কিন্তু আসলে দারিদ্র, অশিক্ষা, অস্বাস্থ্য, এইগুলো দারিদ্র দূর করতে হবে সেটা আমাদের প্রথম চিন্তা। কাজেই নরেন্দ্র মোদী সেই সব দিকে প্রথম দিকে কিন্তু বলেছেন, যখন পাঁচ বছর আগে তিনি যখন ভোটে আসার জন্য করেছিলেন, প্রচারপত্র প্রকাশ করেছিলেন, তখন তাতে এই সমস্ত কথা ছিল, অনেক ভালো ভালো কথা ছিল যে কালো টাকা আমরা বের করে আনবো, প্রত্যেকটা ভারতীয়র ব্যাংকে 15 লক্ষ টাকা করে আমরা ঢুকিয়ে দেবো। তারপরে আমরা দেখলাম যে নীরব মোদি তার চোখের সামনে দিয়ে ব্যাং ব্যাং করে 13,000 কোটি টাকা চুরি করে পালিয়ে গেল, এবং কেন পালালো কি পালালো সেটা নিয়ে এখন একটা বিতর্ক রয়েছে। আজকে তিনি ধরা পড়ুন বা না পড়ুন, তার কাছ থেকে ওই টাকা উদ্ধার করা যাবে কখনো? এই ধরনের প্রচুর কালোবাজারি, প্রচুর অন্যায় ব্যাপার এগুলো হয়ে এসছে। টিম মনিটাইজেশন যেটাকে বলে, যে নোট বাতিল করা, সেটা অমর্ত্য সেনের মতন বিখ্যাত নোবেল জয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে কতজন যে এটার নিন্দা করেছে, কিন্তু এদের কিছু এসে যায় না এবং তার ভক্তদেরও কিছু এসে যায় না। সুতরাং সুবোধ বিশ্বাস, আপনি যেটা বলছেন সেটা আসবে কিনা সেটা কেউ বলতে পারে না। আমরা পীর পয়গম্বর নই যে এটা আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো। আর সত্যিকার জনগণ যে কি করে বসে সেটা কেউ বলতে পারে না। আজকে যেটাকে মনে করছে আমরা সব ভোটের ফল মানে ভবিষ্যৎবাণী করছি যে বিজেপি জিতবে আর 225টা আসন পাবে, কংগ্রেস জিতবে 199টা আসন পাবে, এই ধরনের জিনিসগুলো সম্পূর্ণ বাজে কথা।
আপনারা জনমত সমীক্ষায় কি দেখছেন? জনমত সমীক্ষায় কি বলা হচ্ছে, মানে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে?
সমীক্ষা, হ্যাঁ, জনমত সমীক্ষা যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ওই যেটা একটু আগে জামিল সাহেব বলেছিলেন, সেই ভয়টাই কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে যে এই যে একটা এটা এটা হয়েছিল। সেগুপ্তা, তোমাকে বলি, তোমার নিজেরও জানা আছে ইতিহাস, যে নাৎসি আমলে ঠিক এইভাবে জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর যেটাকে বলেছেন যে দেশপ্রেম আর জাতীয়তাবাদ কিন্তু এক নয়, জাতীয়তাবাদ উচিত না, দেশপ্রেম অবশ্যই উচিত। জাতীয়তাবাদ মানে হচ্ছে একটা কোনো জাতিকে তুলে ধরা, সেই জাতির জন্য আমরা প্রাণ দেব, এই ধরনের ব্যাপারটা করা, তাতে কিন্তু একটা ঘৃণা সঞ্চার হয় অন্য জাতির প্রতি। আর দেশপ্রেম হচ্ছে সেই সেটা আমার সবার দেশ, এই দেশটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ, এবং এখানে আমরা দেশপ্রেম বলতে যেটা বুঝি সেটা দেশকে ভালোবাসা, কিন্তু জাতীয়তাবাদ কিন্তু সেটা নয়। এখানে জাতীয়বাদটাকে উস্কে দেওয়া হচ্ছে দেশপ্রেমের নাম করে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এটা খুব একটা সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেইটা করে কিন্তু এরা ভোটের মাঠে লড়তে যাচ্ছে, যেটা যদি হয় তাহলে খুব খারাপ হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরো শ্রোতারা কল করছেন, বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী, হ্যালো।
জি আপু নমস্কার।
নমস্কার, বলুন।
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। আপু ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, বলুন। অত প্রশ্ন করুন।
জি হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ভারতের নির্বাচন চলছে, যা হোক আর কি আমাদের, আমি অনেকদিন পরে যেটা বলতে হয় আমার মিতা দীপঙ্কর চক্রবর্তী, ওনারা আমরা ইপোর্ট একসন দিয়ে বাড়ি চমৎকার মতামত দিয়ে থাকে, এবং কি আমি মিতাকে নমস্কার জানাচ্ছি, এবং কি আর স্যার মহোদয় যিনি আছেন ওনাকে আমি নমস্কার জানাচ্ছি। আগামীকালে শুরু হবে এমনকি হতে যাচ্ছে, সেটি হলো মানে এই যে আমাদের যে নরেন্দ্র মোদি এবং কি বিগত কি সরকার আসার যখন উনি ছিলেন এবং আছেন, তা আমাদের যদি আবার ক্ষমতা যদি নরেন্দ্র মোদি আছেন, তা আমাদের বাংলাদেশে কতটুকু আর কি মানে প্রভাব ফেলবে আর কি, এবং কি আমি এটা জানতে চাচ্ছি আর কি মিতার কাছ থেকে যেটা বলবো আর কি।
অনেক ধন্যবাদ দীপঙ্কর চক্রবর্তী, দীপক চক্রবর্তী। তো উনি যেটা বলছেন যে নরেন্দ্র মোদি যদি আবার ক্ষমতায় ফিরে আসেন তাহলে কি বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে, সেটাই তার প্রশ্ন। আমি প্রথমে যাচ্ছি সুমন ভট্টাচার্য আপনার কাছে, আপনার কি মনে হয়?
হ্যাঁ দেখুন আপা, মানে দীপক চক্রবর্তী যেখান থেকে কথা বলছেন সেই পঞ্চগড় আসলে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এর খুব কাছাকাছি, ফলে দার্জিলিং এ বরফ পড়লে তার তো কিছুটা মানে মানে ঠান্ডা পঞ্চগড়েও টের পাওয়া যায়। দীপকবাবু নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচনের কিছুটা উত্তাপ টের পাবেন, কিন্তু আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে কোনো দেশের মানে বিদেশ নীতি তো তার আভ্যন্তরীণ নীতির উপরে মানে নীতির উপর নির্ভর করে চলে। অর্থাৎ নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করতে চান তাতে ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন করে উথাল অথবা পাতাল কিছুই হবে না। অর্থাৎ বাংলাদেশের মানুষরা যদি আশা করে থাকেন যে তিস্তার জল পাবেন তাহলে সেটা না ভাবাই ভালো, কারণ উত্তরবঙ্গে বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করবে বলে মনে করা হচ্ছে। ফলে উত্তরবঙ্গে তিস্তার জল দিলে উত্তরবঙ্গের মানুষ মানে 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 ক্ষুব্ধ হবেন এইটা ভেবে হয়তো মানে তিস্তা চুক্তি হয়তো আপাতত খুব একটা এগোবে না। ফলে আমার মনে হয় যে দুদেশের সম্পর্ক যেখানে আছে সেটা হয়তো এমনিই থাকবে, কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ভারতবর্ষের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করা হয়তো বাংলাদেশের পক্ষে খুব যুক্তিযুক্ত হবে না।
আচ্ছা, দীপঙ্কর চক্রবর্তী আপনি কি মনে করেন?
একদম সুমন যা বলেছে আমি একেবারে তার সঙ্গে একমত, কারণ কোথাওই একটা একটা সরকার ক্ষমতায় এলে যেটা এক্ষেত্রে মোদি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তো এটা কন্টিনিউশন হবে, যেটা চলছিল সেটাই হবে। আর তিনি যদি নাও আসেন অন্য কোনো দলও যদি আসেন তাহলেও এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে বা অন্য আমাদের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে এমনকি পাকিস্তান চীন সবার সঙ্গেই বলছি এমন একটা সর্বমত তফাৎ হবে না যা কিনা বলার মতন। তার কারণ সত্যি কথাই সুমন একটা খুব সুন্দর প্রসঙ্গ দিয়েছে, সেটা হচ্ছে উদাহরণ দিয়েছে যে অভ্যন্তরীণ রাজনীতিতে যতটা তোলপাড় হবে বাইরের মানে বিদেশের সঙ্গে রাজনীতিতে ততটা হবে না, কারণ সেটা এই মুহূর্তে বড় কথা নয়। বরং সেখানে একটা স্থিতাবস্থা বজায় রাখতে পারলে সুবিধেই হবে। সুতরাং আমার মনে হয় না যে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো তেমন কিছু মানে
কোনো পরিবর্তন হবে বা সেটা মনে করছেন না,
টানাপোড়েন তেমন কিছু হবে না।
আচ্ছা, অনেক ধন্যবাদ।
আপা আমি আপনার আগের প্রশ্নের একটা রেফারেন্স বলতে চাই, যে আপনি যে ওপিনিয়ন পোল গুলো কি বলবেন, আমি দীপঙ্কর দার তুলনায় একটু আশাবাদী হয়ে বলি যে সমস্ত ওপিনিয়ন পোল গুলোই দেখাচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ আমাদের আমাদের সংসদে মানে লোকসভায় মানে গরিষ্ঠতা পেতে গেলে 272 পেতে হয়, তার থেকে একটু কম পাবে 269-267। কিন্তু লোকে যেটা মানে বলছে না সেটা হচ্ছে যে বিরোধীরা অর্থাৎ যারা এনডিএ এর বাইরে বা যারা নরেন্দ্র মোদীকে বিরোধিতা করছে তারাও কিন্তু এই ওপিনিয়ন পোল অনুযায়ী যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ 267 বা 269-269 শেষ করে এরাও 262 বা 264 শেষ করবে, অর্থাৎ মাত্র 5 আসনের কিন্তু তফাৎ। এবং আমি যেটা প্রথমেই বলেছিলাম এবারের নির্বাচন তো বিভিন্ন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা করছে, সেখানে কোথাও যদি বিরোধীরা এই পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিজেদের মধ্যে একটু ঐক্য বাড়াতে পারে, একটু যদি ফরমেশন ভালো করতে পারে তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষে ফিরে আসাটা যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের কথা মাথায় রাখতে হবে গতবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি বা এনডিএ 300 আসন পেয়েছিল, বিজেপি একা 282 পেয়েছিল। এখনো পর্যন্ত এই বালাকোটের তীব্র জাতীয়তাবাদের পরও কোন সমীক্ষায় কিন্তু নরেন্দ্র মোদীকে 282 পেতে দেখাচ্ছে না। ফলে বালাকোটের এয়ার স্ট্রাইক কি করে, যেটা প্রথম আমাদের কলার মোহাম্মদ জামিল যেটা বলেছিলেন যে জাতীয়তাবাদ বা দীপঙ্কর দা যেটা বলছিলেন যে মুসলমান বিদ্বেষের হাওয়া তুলে মানে বিজেপি নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে বলে মনে করা হচ্ছিল সে কিন্তু যথেষ্ট কঠিন হয়ে গেছে। এবার গোটা নির্বাচন প্রক্রিয়াটা চলতে চলতে যে আরো কি কি হবে, কাল তো সবে প্রথম দফা, আরো কি কি ঘটমান পরিবর্তন ঘটবে তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এবং আমি দীপঙ্কর দা আমার মানে অন্যতম পুরনো সিনিয়র কলিগ সেই হিসেবে বলছি যে আমরা একটু আশা করতেই পারি যে নরেন্দ্র মোদীর পক্ষে হয়তো নির্বাচনে জিতে ফিরে আসার অত সহজ নাও হতে পারে।
সেটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে আমরা কেউ আশাবাদী কেউ নৈরাশ্যবাদী, কেউ মনে করছি যে নরেন্দ্র মোদী ফিরবেন কেউ মনে করছি ফিরবেন না, যে যেমন ভাবে তাকে পছন্দ করে বা অপছন্দ করে সেই মতন। এখানে আমি আবারও বলছি যে এটা বড় কথা নয়। প্রথম কথা হচ্ছে যে যেই মহাগঠবন্ধন যেটাকে বলা হচ্ছিল যে বিরোধীরা সবাই মিলে একসঙ্গে একটা ঐক্যবদ্ধ ডাক দিয়েছিল প্রথমে যে নরেন্দ্র মোদীকে সরাতে হবে বিজেপিকে সরাতে হবে, সেটা শেষ পর্যন্ত শোচনীয় ভাবে ব্যক্ত হয়েছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি যারা ডাক দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকে নিজের নিজের রাজ্যে নিজের নিজের ক্ষেত্রে তারা কিন্তু খুবই শক্তিশালী দল, যেমন ধরুন এখানে এই পশ্চিমবঙ্গে আমি বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, ওদিকে মায়াবতী আর অখিলেশ দুজনই সমান সমান প্রায়, কখনো মায়াবতী ক্ষমতায় আসছেন, কখনো অখিলেশ যাদব ক্ষমতায় আসছেন, কিন্তু এগুলো সবই কিন্তু মোটামুটি ভাবে ঠিক সর্বভারতীয় দলের মধ্যে পড়ে না। সর্বভারত বা অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু, এরকম আরো আরো কিছু আছে, নানান জায়গায় আছে, নানান রাজ্যে আছে, এরা সকলেই কিন্তু খুবই শক্তিশালী দল, কিন্তু তারা আঞ্চলিক দল। কিন্তু আমাদের যে যেই অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে একসঙ্গে সবাই যদি মিলে করতে পারতো তাহলে এটা সত্যিকারের বলার কোনো অপেক্ষাই রাখতো না, যেটাতে বিজেপি সত্যিকারের ভয়ও পেয়ে গেছিল একটা সময়। এখন তারা ভীষণ হাসছে, মজা পাচ্ছে যে সবাই মিলে একসঙ্গে যদি বিজেপিকে তাড়ানোর কথা ভাবতো এবং একসঙ্গে একটা জোট বাঁধতো যে আজকে কংগ্রেস যেখানে দাঁড়িয়েছে সেখানে সিপিএম দাঁড়াবে না বা তৃণমূল দাঁড়াবে না, যেখানে তৃণমূল দাঁড়িয়েছে সেখানে সিপিএম দাঁড়াবে না বা কংগ্রেস দাঁড়াবে না, তাহলে যেটা হতো তাহলে বিজেপি বনাম একটা পার্টি এবং সেখানে বিজেপিকে যারা পছন্দ করে না তারা সেই এক পার্টিকেই দিত। সুতরাং সেখানে হারাটা বিজেপির প্রায় অবধারিত হয়ে যেত, যেটা হলো না, কারণ প্রত্যেকেই এরা প্রধানমন্ত্রী হতে চান বা হয় কিং অর কিং মেকার। এই মমতার চোখেও সেই দিল্লির সিংহাসনের স্বপ্ন, মায়াবতী তো তাই, অখিলেশ যাদব অতটা না পড়লেও তাই, এবং এরা প্রত্যেকেই চাইছেন আমি যেন দিল্লির মসনদ দিয়ে বসতে পারি বা না হলেও অন্তত এমন একটা পজিশনে আমি আসতে চাই যেখানে দিল্লির মসনদ আমার কথার উপর নির্ভর করবে এবং আমি সেটাকে চালনা করতে পারবো। এই জিনিসটা যতদিন থাকবে ততদিন মোদীকে সরানোর সাধ্য কারণ নেই, এটা আমি বলে দিতে চাই।
আচ্ছা, আপনি যেটা বললেন দীপঙ্কর চক্রবর্তী যে আপনার এরা সবাই মিলে জোটবদ্ধ হতে পারেনি, যে কারণে যদি শুধু একটি দল এরকম না করে যদি আরো এরা আগের থেকে যদি ঠিক করে নিত তাহলে হয়তো আরো ভালো হতো, কিন্তু এরা তো
হ্যাঁ করছিল,
কিন্তু পরে কি এটা যদি তারা গঠন করার জন্য সরকার গঠন করার জন্য তো তারা সেটা করতে পারে তাই না?
দেখো পরে সেটা করতে পারে, কিন্তু সেখানে একটা ব্যাপার আছে, এই যে ধরো যেখানে তৃণমূল কংগ্রেস সিপিএম আমি এই তিনটেকে ধরছি আর বিজেপি ধরছি, আমাদের পশ্চিমবঙ্গে এই তিনটে দল আর বিজেপি এই চারটে দল মোটামুটি আছে, তাহলে বিজেপি বিরোধী দল ভোটগুলো যারা বিজেপিকে দিতে চায় না সেগুলো তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কেউ দিচ্ছে তৃণমূলকে, কেউ দিচ্ছে কংগ্রেসকে, কেউ দিচ্ছে সিপিএমকে। অথচ যদি ওরা এক কাট্টা হতো তাহলে কিন্তু বিজেপি এমনিতেই হেরে যেত, কাজেই পরে পরে মানে ভোট হয়ে যাওয়ার পরে, নির্বাচন হয়ে যাওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর তারপরে এরা জোট বাঁধলো, সেটাতে কি সুবিধে হবে? তখন তো বিজেপি অনেক ভোট পেয়ে যাবে, অনেকগুলো আসনও জিতে যাবে, তার আগে হলে অনেক বেশি ভালো হতো না? আমি ঠিক সেটাই বলতে চাই।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের প্রচুর শ্রোতা এবং দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, মন্তব্য করছেন, আপনাদের সবার নামও বলতে জানি না বলতে পারবো কিনা। কক্সেস বাজার থেকে এনামুল হক আপনি লিখেছেন, ভাড়ুয়াখালী হাইস্কুল ভাউবি, আগামীকাল নির্বাচনে কারচুপি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আমি সুমন ভট্টাচার্যের কাছে যাচ্ছি, কারচুপি কি আপনারা এই সম্পর্কে কিছু শুনছেন বা কি দেখছেন?
দেখুন আমাদের আমরা যে রাজ্যে আছি তো পশ্চিমবঙ্গে নির্বাচনে কারচুপি নিয়ে গত প্রায় 20-25 বছর ধরে খুব চর্চা হচ্ছে এবং হতেও পারে, কিন্তু আমার মনে হয় গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নির্বাচনে কারচুপি আর ততটা বড় ইস্যু নয়, ততটা বড় কারচুপি নাও হতে পারে, মানে না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন গত 40 বছর ধরে, দীপঙ্করটা আছেন, দীপঙ্করটাও বলবেন, পশ্চিমবঙ্গের নির্বাচন গত 40 বছর ধরে সিপিএম এর আমলে যেটা শুরু হয়েছিল তৃণমূলের আমলেও সেটা হয়, এই রাজ্যের যে 42টি কেন্দ্র সেখানে কতটা নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হবে সেদিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।
অনেক ধন্যবাদ। শম্ভু, শঙ্কর প্রসাদ শম্ভু, আপনি ফেসবুকে লিখেছেন যে আপনি আমাদের কল করে হ্যালো ওয়াশিংটনে ইংরেজিতে প্রশ্ন করতে পারেন কি না। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করতে পারেন ইংরেজিতে। আমাদের এখানে আবার শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদের ফোন করতে হলে আপনার এই নম্বরে টেলিফোন করুন সরাসরি 2026193062। এবং আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আপনারা শুনছেন আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন। এবং আজকের ইয়ে হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে ভারতে সংসদীয় নির্বাচন। এরপরে আরেকজন প্রশ্নকর্তা আছেন, এই মেরিল্যান্ড থেকে করেছেন। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
আমার নাম রোশনি রায়, আমি মেরিল্যান্ড ইউএসএ থেকে কথা বলছি।
বলুন।
আজকে আমার একটি প্রশ্ন ছিল করার, এই যে ভারতবর্ষের এত বড় একটা ইলেকশন হচ্ছে, অনেক রকমের সরকার অনেক রকম দিকে ওদের নজর দিচ্ছে, কিন্তু পুরনো যারা অনেক কাল আগে যারা রিটায়ার করেছে, যারা মানে এজড পপুলেশন যাকে আমরা বলি, তাদের কিন্তু সরকারদের মতন কোনো পেনশন নেই। তো ওরা তাদের রিটায়ারমেন্টে যেটুকুনি ওরা সঞ্চয় করেছে, সেই সঞ্চয়ের ইন্টারেস্টের উপরে ওরা আজকে মানে বেসিক্যালি ওরা সেটা নিয়েই ওরা খাচ্ছে, যা যা করার করছে, তাতে ওটা একেবারেই নট ইনাফ। সরকার এদের জন্য কি করছে? এদেশের সরকারে আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি বলে একটা জিনিস আছে, আমাদের ইন্ডিয়াতে কোনো সোশ্যাল সিকিউরিটি নেই এসব লোকেদের, যারা সরকারে কোনোদিন কাজ করতো না, প্রাইভেট সেক্টরে কাজ করতো, তাদের জন্য সরকার কি করছে? সব জিনিস আকাশচুম্বিত দাম, ওদের পক্ষে এখন ওদের ওই রিটায়ারমেন্টের যেটুকুনি পয়সা, এটা ইজ নট এনাফ। ওরা যে কিভাবে আছে সেটা কি সরকার কোনোদিন ভেবে দেখেছে? এই ইলেকশনে অনেক রকমের দিকে সরকার তাকাচ্ছে, আইটি সেক্টরের দিকে, চাঁদে লোক পাঠাবার দিকে, স্যাটেলাইট, ইন্ডিয়ার অনেক উন্নতি হচ্ছে, কিন্তু তাদের এই সব নাগরিকের জন্য কি করছে? এটা হচ্ছে আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ রোশনি রায়, উনি মেরিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন। সুমন ভট্টাচার্য, আপনি বলুন যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা, এই দলগুলো কি পেনশনের ব্যাপারে কিছু বলেছে? আমরা জানি যে ভাতা দেওয়ার একটা কথা।
রোশনি রায় যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যথার্থ প্রশ্ন, এবং উনি একদম ঠিক কথা বলেছেন। আমি এবং দীপঙ্করদাও যে কথাটা বলছিলাম, নরেন্দ্র মোদীর সরকার গত 5 বছরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, বিভিন্ন কথা এখনো বলছে। এই কিছুদিন আগে মিশন শক্তি বলে একটি প্রকল্পের কথা বলা হয়েছে, যেখানে মহাকাশের কোন স্যাটেলাইটকে আমরা ধ্বংস করে দিতে পারি, সেই প্রযুক্তির কথা বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে সামাজিক সুরক্ষা, এবং রোশনি দি যেহেতু আমেরিকায় আছেন, তিনি এই সোশ্যাল সিকিউরিটিটা অনেক ভালো বুঝবেন, সেই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট কথা নেই। আমি কংগ্রেসের, আমি বলবো তবু কংগ্রেসের তরফে এই যে ন্যায় বলে প্রকল্পটির কথা বলা হচ্ছে, এটা কিন্তু সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে, যদিও এটা রোশনি রায় যে মানে যেসব মানে যাদের কথা বলছেন সেই অবসরপ্রাপ্তদের খুব একটা সুরাহা করবে না, কিন্তু সামগ্রিকভাবে সরকারের যেটা দিশা হওয়া উচিত কোন দিকে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটির দিকে কতটা তাকানো উচিত, সেই ব্যাপারে একটা দিশা দেখাচ্ছে। দেখুন, উনি একদম ঠিক বলেছেন যে আমেরিকায় বা ইউরোপে, ইউরোপের বিভিন্ন দেশে এই সোশ্যাল সিকিউরিটাই তো একটা লোককে অনেকটা কমফোর্টেবিলিটি দেয়, সেই কম মানে যে লোকটি বেকার বা যে হয়তো মানে অবসর নিয়েছেন বা কোনো নিঃসঙ্গ জীবনযাপন করছেন, তাকেই এই সোশ্যাল সিকিউরিটির বেড়াজালি তাকে রক্ষা করে। এতদিন কিন্তু ভারতবর্ষে কোনো সে ধরনের কোনো পরিকল্পনা ছিল না। এই ন্যায় কিন্তু, বা এই যেহেতু এই ন্যায়টা মানে রাহুল গান্ধী নেওয়ার আগে বিখ্যাত অর্থনীতিবিদ, বিখ্যাত বামপন্থী অর্থনীতিবিদ টমাস পিকেটির সঙ্গে পরামর্শ করেছেন, এবং ভারতবর্ষের মূল জিডিপি যা, তার একটা তার কত শতাংশ ব্যয় করা যায় এর জন্য সেটা ভেবেছেন। আমার মনে হয়তো এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কংগ্রেস যেদিকে ঠেলছে ক্রমশ সোশ্যাল সিকিউরিটিকে, তাতে হয়তো আমরা মানে অচিরেই দেখতে পাবো।
আচ্ছা, অনেক ধন্যবাদ। যুবরাজ চৌধুরী, উনি লিখেছেন ফেসবুকে, দিনের ভোট কি দিনে হয় নাকি রাত দিন মিলিয়ে ভোট হচ্ছে? এ সম্পর্কে কি দীপঙ্কর দা আপনি কিছু বলতে পারবেন?
হ্যাঁ, এমনিতে তো মোটামুটি ভাবে যা ঠিক হয়, কয়েকটা জায়গা আলাদা করতে হয়, মোটামুটি ভাবে ঠিক আছে যে সকাল 7টা থেকে সন্ধে 5টা, কোথাও 5টা, কোথাও 4টে, এগুলো নির্ভর করে জায়গা বিশেষে। আসলে যেই সব জায়গায় খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসে বা দেরি করে সকাল হয়, যেমন পশ্চিমে দেরি করে সকাল হয় আর পূর্ব দিকে তাড়াতাড়ি রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এইগুলোর উপর অনেকটা নির্ভর করে। সেই জন্য স্থান বিশেষে আমি যেটা বললাম 7টা থেকে 5টার মধ্যে মোটামুটি ভাবে ভোট পর্ব, ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে যায়। তবে একটা জিনিস, নানান জায়গায় আবার সেটা খুব মজার ব্যাপার, এটা এই প্রসঙ্গেই বলি, গণতন্ত্র এমনই একটা জিনিস, ভারতের গণতন্ত্রের জন্য আমি এখনো যেই জন্য গর্ব অনুভব করি, সবকিছু না হলেও কিছু কিছু জিনিস আছে। অনেকেরই হয়তো জানা নেই যে হিমাচল প্রদেশে একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা একটা ভোট গ্রহণ কেন্দ্র বুথ, সেটা হচ্ছে সুমন, আমার তো মাঝে মাঝে নাম মনে পড়ে না, কল্পা কিন্নর না রে ওই ওই দিকটা,
হ্যাঁ
হিমাচলের, হ্যাঁ ওই কল্পা কিন্নরে ওইখানে একটা ভোট কেন্দ্র আছে, ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে 333 জন মাত্র ভোটার, 333 জনের জন্য ওখানে একটা ভোট কেন্দ্র খোলা হয়। সাধারণত একটা ভোট কেন্দ্রে মানে বুথে বা 1100 থেকে 1200 ভোটদাতার ভোট নেওয়ার ব্যবস্থা হয় ওখানে 333 জনের জন্য, এবং সেটা এমনই একটা দুর্গম জায়গা যে ভোট গ্রহণের 3-4 দিন আগে থেকে ভোট কর্মীদের ওখানে যাতায়াত যেতে হয়, ওখানে গিয়ে বসতে হয়, কারণ ওটা খুব উঁচু জায়গা, বরফ থাকে প্রায় সবসময়ই, তাদের জন্য কিন্তু ভোট নেওয়ার ব্যবস্থা আছে। এটা একটা গণতন্ত্রের একটা বড় দিক, এবং ভারতে আর যাই হোক এই জিনিসটা এখনো আছে। আরো একটা মজার জিনিস বলি, যেটা আমাদের অনেকেরই হয়তো সত্যি জানেনি, আমিও কিছুদিন আগে জানলাম, মানে গুজরাট ভ্রমণে গিয়ে জেনেছিলাম, গুজরাটের গির অরণ্য, যেখানে সিংহদের অভয়ারণ্য, সেখানে গভীর জঙ্গলের ভেতরে একটি মন্দির আছে, এবং সেই মন্দিরে একজন পুরোহিত আছেন, পূজারি ব্রাহ্মণ, তিনি একা ওই মন্দিরে থাকেন, সিংহ পরিবেষ্টিত পুরো অরণ্য, এবং সেখানে তার তার কাছাকাছি জনপদ হচ্ছে 20 মাইল দূরে। সুতরাং ওই একজনের জন্য ভোট নিতে ভোট কর্মীরা যান ওই জঙ্গলের ভেতর, সিংহ এবং অন্যান্য জন্তু জানোয়ারের ভয় আছে, তা সত্ত্বেও সেখানে তারা গিয়ে ওই একজনের ভোট নিয়ে চলে আসেন। সেটা হয়তো কয়েক মিনিটের ব্যাপার, যেটা উনি বললেন, জানতে চাইলেন না যে কখন থেকে কখন ভোট হয়, এরকম একজনের জন্য কিন্তু একটা ভোট কেন্দ্র আছে, একটা ভোট।
সেটা তো ভালো,
হ্যাঁ,
প্রশংসা করতে হয়।
এইগুলো হচ্ছে এই যে গণতন্ত্রের একটা দিক আছে, যে সংবিধানের নিয়ম রয়েছে যে 20 মাইল নয়, কত যেন একটা মাইলের ভেতরে ভোট গ্রহণ কেন্দ্র থাকতে হবে, তার চেয়ে বেশি দূরে হলে আরেকটা ভোট কেন্দ্র করতে হবে, মানে তার মানে যাতে কোনো মানুষকে ভোট দেওয়ার জন্য কষ্ট করে অনেক দূর যেতে না হয়, কারণ অনেক রকমের অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে।
আমাদের আরেকজন শ্রোতা এবং দর্শক ভয়েস অফ মানে আমাদের ফেসবুকে লিখেছেন, শঙ্কর হালদার, উনি লিখেছেন, ইতিমধ্যে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো বেশ ঘটা করে ইশতেহার প্রকাশ করেছে, সত্যি কথা বলতে কি এই ইশতেহার সম্পর্কে সাধারণ মানুষ মোটেই ওয়াকিবহাল নন। আমি যাচ্ছি সুমন ভট্টাচার্যের কাছে, এই ইশতেহার যেগুলো প্রকাশ হয়েছে এবং বিজেপি একদম শেষে তাদের ইশতেহার প্রকাশ করেছে, এ সম্পর্কে একটু বলবেন।
শঙ্করবাবু একদম ঠিক বলেছেন যে সত্যি সত্যি সাধারণ মানুষ ইশতেহার নিয়ে খুব একটা জানতে পারেন না, বা তাদের হয়তো জানানো হয় না, কারণ আমরা এখনো আমাদের একদম দীপঙ্কর যেটা বলছিলেন, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, কিন্তু আমরা এখনো আমাদের ভোটারদের সেই পরিমাণে শিক্ষিত করে তুলতে পারিনি যেখানে সবাই ইস্তাহার পরে এক মানে তার তার পছন্দের দলকে বাজবে বা তার পছন্দের প্রার্থীকে বাজবে। যদি সেটা হতো তাহলে অবশ্য বিজেপির মতো দলের জন্য খুব সুবিধাজনক হতো না, কারণ দীপঙ্কর যেটা প্রথম থেকে বলছিলেন যে গত 30 বছর ধরে কিন্তু বিজেপি তার ইস্তাহারে একই কথা বারবার বলে আসছে, রাম মন্দির বানাতে হবে, রাম মন্দির বানাতে হবে, রাম মন্দির বানাতে হবে, এবং এবারও তাদের ইস্তাহারে প্রধান দায়িত্ব হিসেবে ওটাই বলা হয়েছে, রাম মন্দির বানাতে হবে। অর্থাৎ এটা খুব দুঃখজনক যে 1992 বিজেপির যেটা মূল লক্ষ্য ছিল, 2019 বিজেপির সেটাই মূল লক্ষ্য যে একটা মন্দির বানানো, মানে এটাই হয়তো আমাদের গণতন্ত্রের সংকট। এবং আশা করা যাক যে আমরা মানে মানে মানুষ সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন, তারা ইস্তাহার পড়বেন এবং তারা সিদ্ধান্ত নেবেন ইস্তাহারের বেসিসে যে কোন দলকে ভোট দেবেন, এবং তখন হয়তো শুধুমাত্র রাম মন্দির কি ইস্যু করে কোনো দল ভোটে লড়তে আসবে না।
ঠিকই, হ্যাঁ সুমন, সুমনের এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ইস্তেহার মানে যেটা বলা হয়েছে যে এটা হচ্ছে প্রতিশ্রুতি, যে এবারে বিজেপির ইস্তেহারটাকে বলা হচ্ছে সংকল্প পত্র। এই একই রকম প্রতিশ্রুতি কিন্তু কংগ্রেসের ইস্তাহারেও রয়েছে, যেটা রাহুল গান্ধী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা, আমি আর সুমন দুজনেই আমরা বললাম যে দুজনের প্রতিশ্রুতির মধ্যে কি তফাত আছে, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দেখে বোঝা যাবে যে কে কি সত্যিকারের করতে চাইছে, সেটা করতে পারুক বা না পারুক, শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা ভবিষ্যৎই বলবে। কিন্তু অন্তত করার যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা কিন্তু প্রকাশ পায় এই ইস্তেহারে, সেই ইস্তেহারটা এই জন্যই গুরুত্বপূর্ণ।
অনেক ধন্যবাদ। আমাদের হাতে কিন্তু একেবারেই আর সময় নেই, সুবন ভট্টাচার্য এবং দীপঙ্কর চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। তাহলে এখানেই আজ শেষ করছি, শুভরাত্রি।
ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে অশোক,
ধন্যবাদ
সুমন, ধন্যবাদ
অনেক।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর বাজনা বদলেই বুঝতে পারছেন এবারে সংক্ষিপ্ত সংবাদ সোনার পালা। স্টুডিওতে রয়েছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। মনে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পঞ্চমবারের মতো সে দেশের ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। কড়া প্রতিদ্বন্দ্বিতামূলক সংসদ নির্বাচনের ফলাফলে আজ বুধবার দেখা যাচ্ছে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তাদের ডানপন্থী মিত্ররা জোট সরকার গঠনের জন্য একটা ভালো অবস্থানে এসেছে। 97% ব্যালট গণনার পর লিকুদ পার্টি সাবেক সামরিক প্রধান বেনি গ্যান্টেজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সমপর্যায়ে এসে গেছে। ইসরায়েলি সংসদ ক্নেসেটে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের জন্য জোট গঠন জরুরি হয়ে পড়েছে। মনে করা হচ্ছে 120 সদস্য বিশিষ্ট সংসদে লিকুদ পার্টি এবং তার সহযোগীরা মিলিয়ে 65টি আসন পেতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়ামস বার বুধবার দ্বিতীয় দিনের মতো বিধায়কদের সামনে সাক্ষ্য দিতে ক্যাপিটল হিলে উপস্থিত হয়েছেন। গতকাল তিনি 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদন থেকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন যে তিনি কোনো বিষয় মুছে দিয়ে এক সপ্তাহের মধ্যেই ওই নথি প্রকাশ করতে পারেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সফরে এসেছেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি পয়লা বৈশাখের অনুষ্ঠানেও যোগ দেবেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র লোটে শেরিং শুক্রবার ঢাকায় পৌঁছাবেন 4 দিনের এক সফরে। লোটে শেরিং এর বিশেষ পছন্দ পয়লা বৈশাখের অনুষ্ঠান। 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত লোটে শেরিং বাংলাদেশে অবস্থান করেন। 14 এপ্রিল সকাল 7:30 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরেট দ্বারা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বাণিজ্য, অভ্যন্তরীণ নদীপথ, স্বাস্থ্য ও কৃষিখাতে সহযোগিতা বাড়ানোই এই সফরের অন্যতম উদ্দেশ্য। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসবেন লোটে শেরিং। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে যে 2019 সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হবে ধীর 2018 সালের মতোই অনেকটা, তবে এবছরের শেষের দিকে এবং 2020 সালে আশা করছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়তে পারে। আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে তুরস্ক একতরফাভাবে শত শত আইনজ্ঞকে গ্রেপ্তার করছে। 2016 সালে সে দেশে ব্যর্থ অভ্যুত্থানের পর চলমান আইনি তৎপরতার অংশ হিসেবে এই সব কারাদণ্ড দেয়া হচ্ছে। প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার জাপানে যে জঙ্গি বিমান বিধ্বস্ত হয় তার চালকের সন্ধান অব্যাহত রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেড এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া
এবং আমি আনিস আহমেদ
আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.